Sorry.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله هيا على السلام هيا على الفلاح الله أكبر
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
اللہ تعالیٰ کے فضل سے اگلے جمعے سے انشاءاللہ
تعالی جکت راجر بارشک جلسہ شروع ہوبے جلسہ آرمبھ ہوبار انیک پورب تھیکے جلسار کارجکرم آرمبھ ہوئے جائے جکت راجر بارشک جلسہ ایمن ایکٹی جلسہ جکھانے جلسار سامیک ویوستھاپنا کرے کئیک دنیر جنو একটি সাময়িক বা একটি নতুন শহর সেখানে গড়ে তোলা হয়। পাকিস্তানে জলসা হতো, সেখানেও লঙ্গরখানা ইত্যাদির একটি স্থায়ী ব্যবস্থাপনা ছিল। অনেক অনেকদিন যাবৎ সে ব্যবস্থাপনা চলত। অনুরূপভাবে আবাসন আবাসনের যে ব্যবস্থা তাও অনেক অনেক ক্ষেত্রেই বা অনেকটাই স্থায়ী ছিল। এর পূর্বে স্কুল কলেজ জামাতের হাতে ছিল, তখন সেগুলোতে আবাসনের ব্যবস্থা হতো, কিন্তু যখন সরকার সেগুলো জোর করে দখল করে তখন অন্যান্য জায়গায় আবাসনের ব্যবস্থা করা হতো। যা হোক, অনেক সংখ্যা অনেক হবার কারণে সাময়িক আবাসনের জন্য তাঁবু খাটানো হতো। এছাড়া রাবোয়ার যে ঘর বাড়ি, রাবোয়ার বাসিন্দা যারা, তারা নিজেদের বাড়ি ঘরে অতিথিদের অনেক বড় একটি সংখ্যাকে থাকতে দিতেন। তাদের খাবার দাবার লঙ্গর খানা থেকে সরবরাহ করা হতো। যা হোক, রাবোয়ার জলসার কতগুলো স্থায়ী ব্যবস্থাপনা ছিল এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে স্থায়ী ব্যবস্থাপনার পরও রাবোয়ার বাসিন্দারা ব্যবস্থাপনার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছিল। আল্লাহ করুন তাদের এই যে জলসার যে পরিবেশ এবং তরবিয়তি পরিবেশ এবং তাদের যে আবেগ অনুভূতি রয়েছে জলসা সংক্রান্ত, তা যেন অচিরেই তাদের মাঝে ফিরে আসে। অনুরূপভাবে কাদিয়ানেও অনেক স্থায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে। এখন সাময়িকভাবে এখন জলসাগায় প্রস্তুত করতে হয়, একমাত্র জলসাগায় সাময়িকভাবে প্রস্তুত করতে হয়। যদিও লঙ্গরখানার জন্য আহমদীদের মধ্য থেকে বা অমুসলমানদের মধ্য থেকে অনেক লেবার বা শ্রমিক নিতে হয় খাবার প্রস্তুত করার জন্য বা রুটি বানানোর জন্য, রুটি প্রস্তুতকারী ভাড়া নিতে হয়। কিন্তু সেখানেও স্থায়ীভাবে লঙ্গরের ব্যবস্থা রয়েছে। অনুরূপভাবে জার্মানিতেও অনেক স্থায়ী ব্যবস্থাপনা, হল ইত্যাদি পাবার কারণে সহজলভ্য হয়। রুটি তারা বাজার থেকে কিনে নেয় এবং এগুলোকে তারা তাজা রুটি মনে করে খায়। আমার ধারণা যে এগুলো সম্ভবত এক সপ্তাহ পুরনো হয়ে থাকে, কিন্তু যদি পুরনো নাও হয় জার্মানির বাসিন্দারা সংবাদ পৌঁছানোর ক্ষেত্রে খুব দ্রুত, সন্ধ্যা নাগাদ তারা আমাকে সংবাদ পৌঁছে দিবে। যাই হোক, বিশ্বের অন্যান্য জামাতও ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু যুক্তরাজ্যের যে জলসা যা এখানে খলিফার উপস্থিতির কারণে আন্তর্জাতিক জলসার রূপ পরিগ্রহ করেছে, গত বছর পর্যন্ত আলিফ থেকে নিয়ে ইয়ে পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যে ব্যবস্থা পুরো ব্যবস্থায় সাময়িক ব্যবস্থা হতো, সাময়িক ব্যবস্থাপনার অধীনে হতো। প্রথমে যখন ইসলামাবাদে জলসা হতো সেখানে খাবার প্রস্তুত করার জন্য, খাবার রান্না করার জন্য একটি স্থায়ী আয়োজন ছিল। অনুরূপভাবে যতটুকু সম্ভব রুটিও সেখানে নিজেদের রুটি প্রস্তুত করার যে মেশিন ছিল সেখান থেকে রুটি সরবরাহ করা হতো। কিন্তু হাদিকাতুল মাহাদিতে যখন থেকে জলসা শুরু হয় বা জলসার আয়োজন হাদিকাতুল মাহাদিতে করা হচ্ছে, গত দুই তিন বছর থেকে খাবারও সেখানে সাময়িক যে লঙ্গরখানা আছে সেখানে রান্না করা হতো। কেননা ইসলামাবাদ থেকে খাবার নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হতো, কিছু রুটি ইসলামাবাদে প্রস্তুত করা হতো আর কিছু রুটি বাজার থেকে ক্রয় করা হতো। কিন্তু যা হোক, এ কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এই জন্য এখানে কাউন্সিলের সাথে চেষ্টা করা হয়, কাউন্সিলের সাথে যোগাযোগ করা হয় যে আমাদেরকে হাদিকাতুল মাহাদিতে স্থায়ী ভাবে কিচেন বানানোর অনুমতি দেওয়া হোক। কেননা মার্কি ইত্যাদি বানিয়ে যে সাময়িক কিচেন বানানো হয় এগুলো সমস্যার সৃষ্টি করে আর অনেক সময় আশঙ্কাজনকও হয়। মোট কথা, কাউন্সিল এবছর অনুগ্রহ করে এবং তারা স্থায়ী কিচেন বানানোর অনুমতি প্রদান করে এবং স্টোর বানানোর জন্য বা স্টোরের জন্য যে শেড ইত্যাদি বানানো হয়েছিল সেখানে একটি বড় শেডকে উপর দিয়ে ভালো করে ঢেকে স্থায়ী কিচেনের রূপ দেওয়া হয়েছে। এবছর ইনশাআল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে সেখানে আশা করা যায় যে খাবার প্রস্তুত করা হবে। কিন্তু রুটি বানানোর সমস্যা ছিল। যখন আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করি তখন এখানকার ব্যবস্থাপনা, আমির সাহেব এবং অন্যান্য যারা আছেন, তারা মনে করেছিলেন যেভাবে রীতি অনুসারে বাজার থেকে কিনতেন অথবা কিছু রুটি ইসলামাবাদ থেকে প্রস্তুত হয়ে আসত সেভাবেই হবে। আমি যখন তাদেরকে বললাম যে নতুন মেশিন বসান, এর খরচের কারণে তারা কিছুটা দোদুল্যমান ছিল। কিন্তু আমি বললাম যে কেন্দ্র আপনাদেরকে ঋণ দিবে আর আপনারা সাহস করুন। যা হোক, আল্লাহ তাআলার ফজলে লেবানন থেকে রোটি প্লান্ট আমদানি করা হয়েছে এবং পাকিস্তান থেকে আমাদের একজন নিষ্ঠাবান বন্ধু, আহমদী বন্ধু, তিনি লেবানন গিয়ে এই মেশিন কিনেন এবং লন্ডনে এনে তা স্থাপন করেন। তিনি কাদিয়ান এবং রাবোয়াতেও মেশিন স্থাপন করার ক্ষেত্রে অভিজ্ঞ ছিলেন এবং সুন্দরভাবে তিনি এই কাজ হাদিকাতুল মাহাদিতে সম্পন্ন করেছেন। এখন লঙ্গরের দিক থেকে হাদিকাতুল মাহাদি জলসার যে ব্যবস্থাপনা রয়েছে, এই জলসার ব্যবস্থাপনার ক্ষেত্রে এমন আয়োজন সেখানে রয়েছে যে সেখানে রুটি প্রস্তুত করার জন্য এবং খাবার রান্না করার জন্য স্থায়ী ব্যবস্থা হাদিকাতুল মাহাদিতে হয়ে গেছে। যা হোক,
যারা এর অনুমতি দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকেও এর জন্য পুরস্কৃত করুন। কিন্তু এই যে স্বাতন্ত্রতা এই জলসার রয়েছে, পৃথিবীর অন্যান্য জলসার তুলনায় এই স্বাতন্ত্র বৈশিষ্ট্য হল প্রায় 30,000 মানুষের জন্য অনেক সাময়িক স্থাপনা গড়ে তুলতে হয়, বিশেষ করে বৃষ্টি হলে আবাসন এবং রাস্তাঘাটের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। রাস্তার সমস্যা, ট্র্যাক পিছিয়ে বা টিনের অনেকটা বেড়ার মতো বিছানো হয় বা জালার মতো, কিন্তু অন্যান্য সমস্যা থেকে যায় বৃষ্টি হলে। ইনশাআল্লাহ একটি সময় আসবে যখন এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো এই সাময়িক শহরই হয়তো জামাতে আহমদিয়ার অস্থায়ী শহরে, জামাতে আহমদিয়ার স্থায়ী শহরে পরিণত হয়ে যাবে, এটি অসম্ভব নয়। সাময়িকভাবে একটা শহর আবাদের জন্য আমি যেভাবে বলেছি যে অনেক অস্থায়ী স্থাপনা গড়ে তুলতে হয়। আর এই কাজের বেশিরভাগ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খোদ্দাম এবং আনসারেরাই করে থাকে। গত জুমায় আমি হঠাৎ করে হাদিকাতুল মাহদি যাই, সেখানে তখনও যারা রোটি প্লান্ট লাগানোর পর অভিজ্ঞতা করছিলেন তারা ছাড়াও যুবক বালক এবং বয়স্করা স্বেচ্ছাশ্রমের জন্য ওয়াকারে আমলের জন্য সেখানে উপস্থিত ছিলেন। জসার যে ব্যবস্থাপনা তা দুই তিন সপ্তাহ পূর্ব থেকেই সুন্দরভাবে সঠিক কাঠামোর উপর গড়ে তোলার চালানোর জন্য কাজ করছিলেন। রোটি প্ল্যান্ট যে লাগানো হয়েছে তাও বাইরে থেকে আগত কোন মানুষ লাগায়নি, বরং আমার পুরো কাজ আমাদের স্বেচ্ছাসেবী, আমাদের ইঞ্জিনিয়ার্স এবং আমাদের টেকনিশিয়ানস আর অন্যান্য কর্মীরা করেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন। এখানকার স্ট্যান্ডার্ড এবং মান এমন যে সেই মান অনুসারে, সরকারি একটা মান আছে, সে অনুসারে চলা আবশ্যক। ভারত বা পাকিস্তানের মতো যেনতেনভাবে কাজ করলেই চলবে না, কেউ চেক করবে না এমন নয়, বা সাময়িকভাবে কোনো কাজ করা তার ঝুলতে থাকবে বা এর অনুমতি নেই। প্রতিটি পদক্ষেপে এখানে সরকারি কর্মকর্তারা চেক করে, সরকারি প্রতিষ্ঠান আসে, দেখে, মঞ্জুরি দেয়, এরপর পরবর্তী কাজ আরম্ভ হয়। তো আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে রোটি প্ল্যান্ট এবং রান্না বা কিচেনের যে শর্ত ছিল তাদের মানসম্মত হয়েছে আর আল্লাহর ফজলে অনুমতি লাভ হয়েছে। এইসব কিছু বলার উদ্দেশ্য হল এখানে যে সাময়িক আমাদের ব্যবস্থা করতে হয় জলসার, এই কারণে অন্যান্য পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় পরিশ্রম বেশি করতে হয়। আল্লাহর বিশেষ অনুগ্রহে আহমদি স্বেচ্ছাসেবী বড় উৎসাহ উদ্দীপনার সাথে এই কাজ সমাধা করেন। এই যে প্রেরণা, এই যে চেতনা, অর্থাৎ জামাতের খাতিরে সময় দেওয়ার এই যে প্রেরণা চেতনা, এটি আহমদির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। সকল ক্ষেত্রে সকল বিষয়ে আহমদিরা তাদের কোরবানি পেশ করে থাকেন, ত্যাগ স্বীকার করেন। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নিজেদের কাজ করছে, ডাক্তারদের সংগঠন নিজ কাজ করছে, অন্যান্য বিভিন্ন বিভাগ আছে, তারা সময় দিচ্ছেন, সময় দেন। জলসার কাজ ছাড়াও সারা বছর এই কাজগুলো চলছেই। তো এটি জামাতে আহমদিয়ার একটা বিশেষত্ব যে এখানে স্বেচ্ছাসেবীদের উপর স্বেচ্ছাসেবীরা অনেক কাজ করে, সারা বছরের পর বছর যে প্রশিক্ষণ তারা পাচ্ছে, এ কারণে জলসার অতিথিদের সেবা বা খেদমত সারা আহমদি বিশ্বে এক আহমদের এটি অনন্য বৈশিষ্ট্য। বালক, যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ, প্রণীতা সকলেই জলসার দিনগুলোতে সেবার প্রেরণায় উদ্বুদ্ধ থাকেন। তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব পালনে বড় আন্তরিকতা এবং উৎসাহ উদ্দীপনা তারা প্রদর্শন করেন, আর এমনই হওয়া উচিত, কেননা জলসার আগত অতিথি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের অতিথি হয়ে থাকেন। এই আতিথেয়তা বা আতিথ্য একটি উন্নত নৈতিক বৈশিষ্ট্য, নৈতিক গুণ, সেক্ষেত্রে এটি ধর্ম, এটি ধর্মের অংশ। এখানে এটিও স্পষ্ট করতে চাই যে হযরত মসীহ মওউদের আতিথেয়তার মান কি ছিল, এটি আমি স্পষ্ট করতে চাই, যেন আমাদের আতিথ্যের মান, আতিথেয়তার মান আরো উন্নত হয়। একদিন মসীহ মওউদ ইসলামের স্বাস্থ্য ভালো ছিল না, তিনি আরাম করছিলেন। এক মেহমান আসে, তাকে পয়গাম পাঠানো হয়, তিনি বাহিরে আসেন এবং বলেন, আমি ভাবলাম অতিথির একটা অধিকার আছে, মেহমানের একটা অধিকার আছে, কষ্ট করে এসেছেন, মেহমান কষ্ট করে এসেছে, তাই আমি আমার মেহমানের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য বাহিরে এসে গেছি। হুজুর বলছেন, আজও একই মান হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অতিথিদের জন্য আমাদের প্রতিষ্ঠা করতে হবে। কেননা যেই মেহমান নেওয়াজি বা আতিথেয়তার আজকে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে, তারা শুধু মেহমানই নন, তারা শুধু অতিথিই নন, বরং একটা ধর্মীয় উদ্দেশ্যে তারা পথ অতিক্রম করে এসেছেন। তারা এই জন্য আসছেন যে জসার তারা তিন দিনে আল্লাহ এবং রসুলের কথার কথা শোনার জন্য আসছেন। তারা আসছেন এই জন্য যেন নিজেদের আধ্যাত্মিক এবং ধর্মীয় তরবিয়ত প্রশিক্ষণের বিধান এবং ব্যবস্থা করতে পারেন। তারা আসছেন পারস্পরিক প্রেম প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ গড়ার জন্য। অনেক মেহমান এবং অতিথি এমনও আছেন যারা বড় কষ্ট করে আসেন, কষ্ট সহ্য করতে হয় তাদেরকে এখানে আসার জন্য। কতক নিজেদের ঘরে তাদের সকল সুযোগ সুবিধা রয়েছে, এখানে তারা আসেন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে। এই দিনগুলোতে তারা কষ্টের ভিতর সময় কাটান, কিন্তু তা সত্ত্বেও আসেন। অনেক দরিদ্র এবং গরিব মেহমান আছেন যারা অনেক বড় বোঝা মাথায় নিয়ে সুদূর দেশ থেকে জলসার কল্যাণের জন্য শুধু এখানে আসেন। হযরত মসীহ মওউদের ডাকে সাড়া দিতে গিয়ে তারা এখানে আসেন, খলিফায়ে ওয়াক্তের সাথে সাক্ষাৎ এবং তার কথা শোনার গভীর আগ্রহ নিয়ে আসেন। এতে সন্দেহ নেই যে এখন এমটিএ আহমদি বিশ্বকে কাছে এনে অনেক কাছে এনে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও জলসার একটা বিশেষ পরিবেশ আছে। আমাদের একথা ভাবা উচিত নয় যে মেহমানদের আর কি বা কষ্ট হচ্ছে, এটি ভাবা উচিত নয়। অনেকেই বয়স্ক আর বিভিন্ন রোগ ব্যাধি সত্ত্বেও কষ্ট করেন, কষ্ট করে সফর করেন। অনেকেই আমি যেভাবে বলেছি ঘরের সকল স্বাচ্ছন্দ্য আরাম পরিহার করে ধর্মের খাতিরে তারা আসেন, তাবুতে এসে ঘুমান এবং সাদা মাটা খাবারকে প্রাধান্য দেন। এমন মেহমানদের অনেক প্রাপ্য আছে আমাদের কাছে। আল্লাহর বিশেষ কৃপা অধিকাংশ অতিথি এমন, অধিকাংশ মেহমান এমন যারা সম্পূর্ণভাবে জলসা শোনার উদ্দেশ্যে আসেন। এখন সফরের খরচ ব্যয়ভার অনেক বেড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তারা খরচ করেন আর ভ্রুক্ষেপ করেন না যে কত খরচ হল। তো এই যে সম্মান তাদের প্রতি সম্মান, তাদের সম্মান করা, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এটি আমাদের জন্য আবশ্যক। এরা বড়ই সম্মানিত অতিথি যাদের নিয়ত, তাদের আন্তরিকতা আল্লাহ এবং যাদের নিয়ত হল আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আরেকবার মেহমানদের সম্পর্কে নসিহত করতে গিয়ে বলেছেন যে দেখো অনেক মেহমান এসেছেন, তাদের কতককে তোমরা চিনো আর কতককে চিনো না। তাই যুক্তিযুক্ত এটি হবে যে সবাইকে সম্মানিত জ্ঞান করে তাদের আতিথ্য করো। তিনি বলেন আমার তোমাদের সম্পর্কে ভালো ধারণা রয়েছে যে তোমরা মেহমানদের আরামের বিধান করে থাকো, আরামের ব্যবস্থা করে থাকো, এদের সবার যথাসাধ্য খেদমত করো। সুতরাং যারা মুসলিম ইসলামের মেহমান, যারা ধর্মীয় উদ্দেশ্যে এখানে এসেছেন, যাদের একমাত্র নিয়ত এবং উদ্দেশ্য হল খোদা সন্তুষ্টি অর্জন, সেখানে আমাদের গভীর আন্তরিকতা এবং মনোযোগ সহকারে মসীহ মওউদের যে আমাদের কাছে সুধারণা, যে আশা প্রত্যাশা পোষণ করেছেন, সেই অনুসারে মেহমানদের খেদমত করা উচিত। সকল মেহমানের সেবার এবং খেদমতের একটা চেতনা এবং প্রেরণা, আন্তরিকতা আমাদের মাঝে থাকা চাই। আর সবসময় হৃদয়ে ধারণা জাগরুক থাকা উচিত যে মেহমানের একটা অধিকার আছে, যে যে ক্ষেত্রে আমরা ডিউটি সেখানে আমাদের সকল ক্ষেত্রে সকল কর্মীর হৃদয়ে এই চেতনা থাকা চাই যেন মসীহ মওউদের প্রত্যাশায় আমরা পাস হতে পারি। আমরা যেন এই কথা বলতে পারি যে হে আল্লাহর মসীহ, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, নিবেদিত প্রাণ প্রেমিক, আপনার প্রতিটি নির্দেশ আমরা আজও মান্যকারী মেনে চলেছি মেনে চলছি আর প্রত্যেক আহমদের কাছে এটি প্রত্যাশা। এক শতাব্দীর অধিককালের সফর আপনার যে ধারণা আমাদের কাছে আছে যে প্রত্যাশা আছে সে সম্পর্কে আমাদের উদাসীন করেনি। আজও আমাদের বাচ্চা বৃদ্ধ যুবক পুরুষ মহিলা নিজ দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করছে আর ইনশাআল্লাহ সেই চেষ্টা অব্যাহত রাখবে। আপনার এই যে প্রত্যাশা এবং আপনার হৃদয়ের এই বেদনাকে সবসময় মসিমদের এই প্রত্যাশা এবং হৃদয়ের এই বেদনাকে সবসময় সামনে রাখতে হবে আর আমরা চেষ্টা করতে থাকব। মসিমদ বলছেন যে আমার সবসময় এই চিন্তাই থাকে যে কোথাও কোনো মেহমানের যেন কষ্ট না হয়। আমি সবসময় এর জন্য তাকিদপূর্ণ নির্দেশ দেই যথাসাধ্য মেহমানের স্বাচ্ছন্দ্যের আরামের ব্যবস্থা করা উচিত। মেহমান বা অতিথির হৃদয় আয়নার মতো ভঙ্গুর হয়ে থাকে, একটু আঘাত লাগলেই ভেঙে যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত, এটি যেন শুধু আমাদের মৌখিক অঙ্গীকার না হয় বরং কার্যত যেন আমরা এটি সত্য প্রমাণ করে দেখাই। পৃথিবীর বিভিন্ন দেশে জলসা হয়ে থাকে, সেখানে মেহমানরা আসেন, কিন্তু এখানে বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ জলসায় অংশগ্রহণের জন্য আসেন। সকল জাতি এবং সকল শ্রেণীর মান এবং স্ট্যান্ডার্ড ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সহ্য শক্তি সবার ভিন্ন ভিন্ন, ধৈর্য ভিন্ন হয়ে থাকে, তাদের কথাবার্তা এবং আবেগ অনুভূতি প্রকাশের রীতি এবং পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। আমাদের কাছে তাদের প্রত্যাশা সবার ভিন্ন ভিন্ন, তাদের পছন্দ অপছন্দ ভিন্ন ভিন্ন, তাই সবার সাথে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সাথে ব্যবহার করতে হবে। এর জন্য হযরত মসীহ মওউদের এই প্রজ্ঞাপূর্ণ নসিহত এবং নির্দেশ সবসময় আমাদের সামনে রাখা চাই। যদি এটি সামনে থাকে তাহলে সবকিছু সঠিকভাবে চলবে। তিনি বলছেন যে অতিথির হৃদয় আয়নার মতো ভঙ্গুর হয়ে থাকে, একটু আঘাত টোকা লাগতেই ভেঙে যায়। যদি প্রত্যেক খেদমতকারী এই নসিহতকে হৃদয়ে গেঁথে নেয় তাহলে ছোটখাটো যে সমস্ত ঘটনাবলী ঘটে সেইগুলো হবে না এবং অভিযোগও আর সামনে আসবে না। হ্যাঁ, কারো যদি উদ্দেশ্যই দুষ্টামি হয়ে থাকে, দুষ্কৃতি হয়ে থাকে, এমন ক্ষেত্রে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। গত বছর একটি ঘটনা ঘটেছিল, মহিলাদের খাবারের সময় এক মহিলা অনেক দূর থেকে এসেছিলেন, তিনি অসন্তুষ্ট হন কোন কারণে, কোন কর্মীর এতে ভুল ছিল কি ছিল না এটি এক পাশে রেখে আমাদের এটি স্বীকার করতে হবে এই ঘটনার কথা, তাহলে সংশোধন সম্ভব। বিভিন্ন ব্যাখ্যা না করে আমাদের এই ভাবা উচিত। এইবার তাফসীরের অতিথি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে এদিকে দৃষ্টি রাখতে হবে যে কারো যেন কোনোভাবে কষ্ট না হয়। এরা বিদেশি মেহমান হয়ে থাকেন, সব মেহমানই মেহমান, সব অতিথিই অতিথি, সব সকলেই অতিথি, কিন্তু এই বিভাগে আমি কিছু পরিবর্তন এনেছি। তাফসীরের আতিথেয়তার ক্ষেত্রে হুজুর বলছেন আমি ব্যবস্থাপক পরিবর্তন করেছি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াকফেন ছেলে এবং ওয়াকিফা মেয়েদের অন্তর্ভুক্ত করেছে। আল্লাহর ফজলে এটি খোদার একটি বড় অনুগ্রহ আমাদের উপর। অনেক ওয়াকফেন ছেলে এবং মেয়ে এমন বয়সে এখন পৌঁছেছেন আর যারা এখন কাজের দায়িত্ব নিজেদের কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কিছু দায়িত্ব কাঁধে নিয়েছেন, কিছু সাময়িক ভাবে দায়িত্ব পালন করছেন। আমি আশা করি এবছর এর মান ইনশাআল্লাহ উন্নত হবে। কিন্তু স্মরণ রাখবেন শুধু কোন ব্যক্তি বা চেহারা পরিবর্তন করলে মান উন্নত হয় না, বরং খোদার কাছে দোয়া করা উচিত যে আল্লাহর ফজল যেন আমাদের, আল্লাহর কৃপা যেন আমাদের সাথী হয় আর আমরা যে কাজই করি সেভাবে যেন আমরা কাজ করি যেভাবে আল্লাহ আমাদের কাছে চান, এবং এর জন্য আল্লাহর কাছে তৌফিক এবং সামর্থ্যের জন্য দোয়া করুন। আর দোয়া করুন এমন কোন উপলক্ষ বা মুহূর্ত বা ঘটনা না ঘটে যেক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আতিথেয়তা সম্পর্কে এটিও স্পষ্ট করতে চাই যে ভারতে, সরি, ইংল্যান্ডে বসবাসকারী আহমদি, বিশেষ করে লন্ডনে বসবাসকারী আহমদি এই কথার দিকে দৃষ্টি রাখবেন যে বাহির থেকে, অর্থাৎ ইউকের বাহির থেকে যারা আসেন তারা তাদেরও মেহমান। বাহির থেকে আগত অতিথিদের সংখ্যা 3000 মতো হয়ে থাকে, বেশি হতে পারে, তাই এখানকার আহমদীদের কোন দায়িত্বে তারা নিয়োজিত থাকুক বা না থাকুক তাদের স্মরণ রাখতে হবে যে বহিরাগত প্রতিটি অতিথি তাদের অতিথি, তাদেরও মেহমান। যুক্তরাজ্যে বসবাসকারী মেহমান যারা জলসে আসবেন তারাও মেহমান, যাদের কোন ডিউটি থাকবে না। এখানকার মেহমান, যুক্তরাজ্যের কোন মেহমান, বাইর থেকে আগত মেহমানের সাথে যদি কোন যোগাযোগ তাদের হয় তাহলে তাদের স্মরণ রাখতে হবে যে যুক্তরাজ্যে বসবাসকারী প্রতিটি আহমদি হল মেজবান, আর বাহির থেকে আগমনকারী, বহির্বিশ্ব থেকে আগমনকারীরা হল মেহমান। বা এভাবে নিন, কোন বিশেষ অবস্থায় বা বিশেষ পরিস্থিতিতে যুক্তরাজ্য থেকে আগত অতিথি এবং বহির্বিশ্ব থেকে আগত অতিথিদের জন্য এই দুইয়ের ভিতর কোন প্রেফারেন্সের যদি প্রশ্ন আসে তাহলে বহির্বিশ্ব থেকে আগত মেহমানদের প্রাধান্য দিতে হবে, ইউকের মেহমানদেরকে কোরবানি দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তাই আপনারা সবসময় স্মরণ রাখবেন যে আপনারা বিশেষ পরিস্থিতিতে মেহমান হওয়া সত্ত্বেও মেজবান, অতিথি হওয়া সত্ত্বেও মেজবান। এটি শুধু কর্তব্যরত বা ডিউটিরত লোকদেরই কাজ নয়, বরং নিজেদের চিন্তাধারার জগৎকে ব্যাপক এবং বিস্তৃত করার প্রয়োজন আছে। আর এভাবে আপনারা যদি কোরবানি দেন, ত্যাগ স্বীকার করেন, তাহলে একটা সুন্দর সমাজ আমাদের চোখে পড়বে, একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। আমরা কোন যখন কিছু হাদিস পড়ি দেখি তা থেকে বোঝা যায় যে আমাদের মেহমান হওয়ার পরিবর্তে মেজবানি হওয়া উচিত। এক হাদিস অনুসারে আতিথেয়তাই মোমেন হওয়ার লক্ষণ। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তার অতিথির সম্মান করা উচিত। অন্যভাবে এইভাবে যদি বলতে হয় বা বলা যায় যে অতিথি বা মেহমানের যে শ্রদ্ধা করে না বা সম্মান করে না সে আল্লাহ এবং পরকালে ইমানের ক্ষেত্রে দুর্বল। তো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যে আমাদের বারবার আতিথেয়তার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, আসলে তিনি তার প্রভু, তার মনিব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশেই করেছেন, কোরআনী আয়াতের, কোরআনী শিক্ষার অধীনেই করেছেন, যেন আমাদের ইমান এই আতিথেয়তা করে দৃঢ় হতে পারে। আরেক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়ের সাথে হাস্যোৎফুল্ল চেহারায় কথা বলাকে অনেক বড় নেকি আখ্যা দিয়েছেন। তো জলসার এই তিন দিন, এই তিন দিনে বিভিন্ন ধরনের নেক কর্ম করা হয়, নেক কাজের সুযোগ আসে। এইসব নেকির ছাড়াও সবার সাথে সকলেই হাস্যোৎফুল্ল চেহারায় সাক্ষাৎ করুন। বিভিন্ন এমন উপলক্ষ আসবে, মেহমানরাও সেই সুযোগ পাবে আর অতিথিরাও, বিশেষ করে যারা কর্তব্যরত কর্মী আছেন, ডিউটিতে থাকবেন, তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে বা ক্লান্তির ক্ষেত্রে, বা ক্লান্তির কারণে অনেক সময় মানুষ সাময়িকভাবে খেপে যায়, তো ক্লান্তি হলেও আপনারা হেসে কথা বলুন। আর যারা কর্মকর্তা আছেন, অফিসার্স, অধীনস্থদের সাথে হাসি মুখে কথা বলুন। যারা কর্মী তাদের ক্ষেত্রে কিছু বিশেষ জায়গা আছে বা অনেক জায়গায় ফ্রিজ রাখা হয়েছে বিশেষ কর্মকর্তাদের জন্য। অনেক সময় সাধারণ কোন কর্মী যদি এখানে গিয়ে পানি পান করে তাহলে তাদের ক্ষেত্রে রাগ করা হতো। হুজুর বলছেন যে এটি হওয়া উচিত নয়। ডিউটির সময় দায়িত্ব পালনরত অবস্থায় অনেক এমন ঘটনা ঘটে যায়, কাজ করতে গিয়ে মনোমালিন্য হয়ে যায়। কিন্তু স্মরণ রাখতে হবে যে সদ্ব্যবহার, উত্তম ব্যবহার এটি আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। মেহমানদের সাথে উত্তম ব্যবহার তো করবেনই, যদি নিজেদের মাঝেও আপনারা সুন্দর ব্যবহার করেন, সুন্দর ব্যবহার প্রকাশ পায়, তাহলে অতিথিদের উপর এই পুরো পরিবেশে অনেক ইতিবাচক প্রভাব পড়বে আর পরিবেশ এবং পরিস্থিতি সুন্দর হবে। যে মেহমান বাহির থেকে আসবেন তাদের উপর বড় ইতিবাচক ও আহমদীদের কথা বলছেন যে তারা ইতিবাচক প্রভাব নিয়ে যাবেন আর এভাবে আপনাদের নিজেদের নেকির পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে এবং সুন্দর ব্যবহার বা সদ্ব্যবহার করে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে। আর এ কথাও স্মরণ রাখা উচিত যে প্রত্যেক কর্তব্যরত ব্যক্তি, প্রত্যেক কর্মী যে ডিউটিতে থাকে তাকে স্মরণ রাখতে হবে যে আতিথেয়তা এটি কোন এহসান নয়, এটি কোন অনুগ্রহ হচ্ছে না কারো উপর। কিন্তু যেভাবে হযরত মসীহ ইসলাম বলেছেন, যার কথা আমি পূর্বেই আপনাদের বলেছি, আর মসীহদের কথা পূর্বে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলেছেন যে অতিথির কিছু অধিকার আছে। আর আল্লাহ তাআলা অধিকার প্রদান সম্পর্কে কি বলছেন? আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ওয়া আতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, নিকটাত্মীয়কে তার প্রাপ্য অধিকার দাও, মিসকিনকেও তার অধিকার দাও, মুসাফিরকেও তার প্রাপ্য অধিকার দাও, আর অপব্যয় থেকে বিরত থাকো। এখানে তিন ধরনের মানুষের অধিকারের কথা বলা হচ্ছে। কিন্তু আজকের বিষয়ের প্রেক্ষাপটে আমি মুসাফিরের যে অধিকার আছে, তার যে প্রাপ্য আছে সে সম্পর্কে বলবো। বেশ কয়েক ধরনের অধিকার তাদের রয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর নির্দেশে যারা সফর করে তারা সবচেয়ে সৌভাগ্যবান মুসাফির। এক হাদিসে আছে, এমন মজলিস বা অধিবেশন যেখানে আল্লাহ এবং রসুলের কথা হয়, সেই বৈঠকে, সেই মজলিসে যারা বসে তাদের উপর ফেরেশতারা শান্তি দোয়া করেন তাদের জন্য এবং তাদের নিরাপত্তার দোয়া করেন। আমাদের জলসাও এমনই বৈঠক, এমনই মজলিস, এমনই সভা হয়ে থাকে। আর এই সকল সভায় যারা অংশগ্রহণকারী, যারা সফর করে এই সভায় অংশগ্রহণের জন্য, তাদের মর্যাদা বড় মহান। তারা এই নেক উদ্দেশ্যে আসেন, কারণ মর্যাদা বড় এবং মহান হওয়ার কারণ হল তাদের জন্য ফেরেশতা দোয়া করছে। তো বড় সৌভাগ্যবান সে সকল মানুষ যারা এমন মুসাফিরদের খেদমত করে, সেবা করে এবং আতিথেয়তার দায়িত্ব পালন করে, যাদের অধিকারের কথা আল্লাহ নিজেই বলেছেন, এমন ব্যক্তির অধিকার যে প্রদান করবে সে অবশ্যই খোদার সন্তুষ্টি অর্জন করবে। যে খোদার সন্তুষ্টি অর্জন করতে পারে তার তুলনায় বেশি সৌভাগ্যবান আর কে হতে পারে। তাই আপনারা যদি ভাবেন এবং চিন্তা করেন তাহলে বুঝবেন যে জলসার এই ব্যবস্থাপনা বড় অদ্ভুত। এক নেক কর্মের পর দ্বিতীয় নেক কর্মের দ্বার খুলে যায়। তো আমি যেভাবে শুরুতে বলেছি যে সেবা বা খেদমতের যে চেতনা এবং প্রেরণা কে সবাইকে সামনে রাখা উচিত, সবাইকে বিষয় বুঝতে হবে, এই আন্তরিকতা নিয়ে সবাই করে, কিন্তু এটিকে আরো উন্নত করা প্রয়োজন। যারা ডিউটি দেন তারা শুধু এই জন্য ডিউটি দেবেন না যে জামাত ডিউটি দিতে বলেছে, যে দাও আসো সাহায্য করো। সদর খুদ্দামুল আহমদিয়া বলেছে যে ওয়াকার আমল করতে হবে, তাই চলো ওয়াকার আমল করি। বা লাজনার প্রেসিডেন্ট বলেছেন, তাই এহসান স্বরূপ অনুগ্রহ হিসেবে গ্রুপের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও না, এমন হওয়া উচিত নয়, বরং উদ্দেশ্য হওয়া উচিত খোদার সন্তুষ্টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিভাবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য আতিথেয়তা বা আতিথ্য করেছেন, আতিথেয়তার দায়িত্ব পালন করেছেন, তার একটি দৃষ্টান্ত আমি তুলে ধরব। এই ঘটনা আমরা যতই পড়ি একটা নতুন স্বাদ এবং আনন্দ পাওয়া যায়, একটা নতুন লেসন এতে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
একজন মুসাফির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সংবাদ পাঠান যে অতিথির জন্য কোন খাবার পাঠাও। উত্তর আসে যে পানি ছাড়া আমাদের ঘরে আজ খাবারের মতো আর কিছু নেই। এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, এই অতিথির সেবা করার ব্যবস্থা কে করবে? একজন আনসারী দাঁড়ান এবং বলেন, হুজুর আমি ব্যবস্থা করছি। সুতরাং তিনি ঘরে ফিরে যান, তার স্ত্রীকে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথির সেবার ব্যবস্থা করো। স্ত্রী উত্তরে বলেন, আজ ঘরে কেবলমাত্র সন্তানদের জন্যই খাবার আছে, বাচ্চাদের জন্য খাবার আছে। আনসারী বলেন, ঠিক আছে, খাবার প্রস্তুত করো, যখন প্রদীপ জ্বালাও, যখন বাচ্চাদের খাবারের সময় আসে তখন বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী খাবার প্রস্তুত করেন, বাতি জ্বালান, সন্তানদেরকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়িয়ে দেন এবং যখন চারাগ জ্বালানোর জন্য বা বাতি জ্বালানোর জন্য উঠতে গিয়ে বাতি বুঝিয়ে দেন এবং অতিথির সাথে তারা বসেন এবং অভিনয় করতে থাকেন যে তারাও অতিথির সাথে খাবার খাচ্ছেন, দুজনে ক্ষুধার্তই থাকেন। সকালবেলা যখন সেই সাহাবি বা আনসারী মহানবী সাল্লামের কাছে উপস্থিত হন, মহানবী সাল্লাম হেসে বলেন, তোমার রাতের কাজ দেখে আল্লাহ তাআলা হেসে ফেলেছেন এবং বলেন, তোমাদের এই দুজনের কাজ আল্লাহ তাআলা পছন্দ করেছেন। তখন এই আয়াত নাজিল হয়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম কাসাসাতুন, যে এই পবিত্র বিষয় এবং এই কথা অনুযায়ী মোমেনরা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় এবং নিজেরা ক্ষুধার্ত থাকে এবং যারা প্রবৃত্তি থেকে, নফসের প্রবৃত্তি থেকে যাদের রক্ষা করা হয়েছে তারাই সফল হয়। দেখুন কত বড় কোরবানি, কত বড় ত্যাগ, সন্তানদেরকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়িয়ে দিয়ে অতিথিদের খাবার খাইয়েছেন। আজ আল্লাহ তাআলার কৃপায় সম্ভবত কারো ঘরেই এমন ঘটনা হয়তো ঘটতে পারে, আর বিশেষভাবে জামাতের অতিথিদের জন্য এমন অবস্থা তো কোনোভাবেই হতে পারে না। আল্লাহর ফজলে সেই যে অতিথি ছিলেন যার খাতিরে সেই পরিবার কোরবানি করেছিলেন, তিনি তারাও জামাতেরই অতিথি ছিলেন, তারা ধর্মীয় কাজের উদ্দেশ্যে অতিথি হয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত মেহমান ছিলেন তারা। এমন দৃষ্টান্ত উপস্থাপন করে আমাদেরকে মেহমানদারির বা অতিথি সেবার গুরুত্ব বোঝানো হয়েছে। সেই অতিথি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথি ছিলেন তার অনেক বড় পদমর্যাদা ছিল, আর আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের যারা অতিথি তাদেরকেও আল্লাহ তাআলা অনেক বড় গুরুত্ব দিয়েছেন। অতএব প্রত্যেক কর্মী নিজেরা নিজেদের দৃষ্টিপটে এই গুরুত্বকে রাখুন। যদিও বাচ্চাদের এটাকে জুলুম মনে হয় যে বাচ্চাদেরকে জোর করে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু কোরবানি এবং সেবার একটি উন্নত মান প্রতিষ্ঠা করা হয়েছে এবং যাতে পুরো পরিবার অন্তর্ভুক্ত হয়ে গেছে, কতক সানন্দে এবং কতক বাধ্য হয়ে। কিন্তু এই সন্তানদেরকেও আল্লাহ তাআলা অনেক বেশি দানে ভূষিত করেছেন এবং এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, আল্লাহ তাআলা এমন লোকদেরকে মুফলেহুন সফল কাম আখ্যা দিয়েছেন। এবং সফল কাম কারা, যদি আমরা এর অর্থের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা জানতে পারি যে সফল কাম তারা যারা ফুলে ফলে সুশোভিত হয়, যারা সাফল্য লাভ করে এবং তারা যারা নিজেদের পুণ্য এবং উন্নত অভীষ্ট লক্ষ্য অর্জনকারী এবং এ কারণে তারা আনন্দ লাভ করে এবং সকল ভালো জিনিস তারা লাভ করে এবং স্থায়ীভাবে এইসব পুণ্য কাজ এবং সফলতার উপর তারা প্রতিষ্ঠিত থাকে, জীবনের আরাম আয়েস সুখ স্বচ্ছন্দ তারা লাভ করে এবং নিরাপত্তা লাভ করে। অতএব এক সময়ের খাবারের যে কোরবানি এবং অতিথি সেবা তাদেরকে আল্লাহ তাআলার সন্তোষ ভাজন হবার করে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। আর যে ব্যক্তি খোদা তাআলার সন্তুষ্টির সঙ্গে সবকিছু লাভ করে তার আর কি চাই। অতএব সদা মনে রাখা উচিত এটি সেই মোকাম বা পদমর্যাদা যা অতিথি সেবকরা লাভ করে থাকেন, এটি সেই মর্যাদা যা সর্বদা অতিথি সেবার সেবা করে আমাদের লাভ করার চেষ্টা করা উচিত। এটি সেই মান যা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য প্রদান করে আমাদের ইহকাল এবং পরকালকে সুন্দর করবে, সুনিশ্চিত করবে। অতএব আমাদের মনে রাখা উচিত হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে অতিথি সেবার সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য মুফলিহীন বা সফল কামদের দলভুক্ত হবার পথ খুলে দিচ্ছেন। আল্লাহ করুন সকল সেবক সকল কর্মী এই কল্যাণ অর্জনকারী হোক এবং জলসার যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার মধ্যে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সৃষ্টি করুন। জুমা নামাজের পর আমি একটি জানাজা গায়ে পড়াবো যা আমাদের একজন শহীদ ভাই মোকারম জহুর আহমদ সাহেব কায়ানি যাকে মডেল টাউন করাচিতে 21 আগস্ট শহীদ করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা যেভাবে ঘটে, জহুর সাহেব তার কোন বন্ধুর সাথে 11:15 21 আগস্ট গাড়ি ঠিক করাতে দিয়েছিলেন, গাড়ি নিতে আসেন। গাড়ি কিছুটা দূরত্বে দাঁড়িয়ে ছিল, চেক করানোর জন্য যান। যখন তিনি বাইরে আসেন এই সময়ের মধ্যে তার প্রতিবেশী নুরুল হক সাহেব ও আহমদী তিনিও বাইরে আসেন এবং এই তিনজন গাড়ি দেখতে যান। যেভাবে আমি বলেছি গাড়ি ঘর থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল, তিনজন যখন গাড়ি চেক করে ফিরে আসছিল কার চেক করে, তখন একজন মোটরসাইকেলের উপর দুজন আততায়ী আসে এবং এলোপাথারি জহুর সাহেবের উপর গুলি ছুটতে থাকে। জহুর সাহেবের প্রতিবেশী আনোয়ার লোক সাহেব আক্রমণকারীদের উপর আক্রমণ করে এবং তখন দ্বিতীয় আততায়ী নুরুল হক সাহেবের উপর আক্রমণ করে, ফায়ার করে এবং পালিয়ে যায়। জহুর সাহেবের মেয়ে যখন ফায়ারিং এর আওয়াজ শুনতে পায় তখন তিনি জানলা দিয়ে দেখে যে দুজন আততায়ী মোটরসাইকেলের উপর আক্রমণ করে ফিরে যায়। সে চায়ের চা পান করছিল, সে জানলা দিয়ে চায়ের কাপ ছুড়ে মারে আক্রমণকারীর উপর। তখন আততায়ীরা তারকে উদ্দেশ্য করেও আক্রমণ গুলি ছুড়তে থাকে, যাই হোক সে বেঁচে যায়। জহুর সাহেব ঘটনাস্থলেই শহীদ হয়ে যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদতের সময় মরুমের বয়স ছিল 39 বছর বা 47 বছর এবং তার প্রতিবেশী নুরুল হক সাহেব ও আহমদী তিনিও শহীদ হয়ে যান। আল্লাহ তালা তার প্রতিও রহমত এবং মাগফিরাতের ব্যবহার করুন, ক্ষমার আচরণ করুন। জহুর সাহেব তার পরিবারে তার চাচার মাধ্যমে ইউসুফ কায়ানি এবং মোহাম্মদ শেখ কায়ানি সাহেবের মাধ্যমে আহমদিয়াত প্রবেশ করে এবং 1936 সনে তারা দুজন বয়াত করেছিলেন। দুজনেই জ্ঞানী মানুষ ছিলেন এবং যথারীতি পড়াশোনা করে তারা বয়াত গ্রহণ করেছিলেন। এরপর মরহুম শহীদের পিতা এবং অন্যান্য তিনজন চাচাও আহমদিয়াত গ্রহণ করেন। তার পরিবার প্রেমকোট মুজাফরাবাদ বা কাশ্মীরের সাথে সম্পর্কযুক্ত। 1966 সনে তিনি জন্মগ্রহণ করেন। 76 সনে করাচিতে শিফট হন, সেখানেই তিনি বিএ পাশ করেন। এরপর ফেডারেল বোর্ড অফ রেভিনিউতে তিনি চাকরি গ্রহণ করেন। শাহাদতের সময় তিনি কাস্টম বিভাগে ক্লার্ক হিসেবে চাকরিরত ছিলেন, ডেপুটি ক্লার্ক অথবা ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। জহুর সাহেব তার মজলিসে যথেষ্ট সহায়তা করতেন, সরল সোজা এবং মালিক কোরবানির ক্ষেত্রে সর্বাগ্রে ছিলেন। অনুভাবে তার বিশেষ গুণ ছিল অতিথি সেবা। কখনো কোন মেহমান তার ঘরে আসতে তাকে না খাইয়ে তিনি ফেরত যেতে দিতেন না। প্রত্যেক জামাতের সদস্য কর্মকর্তাকে সম্মান করতেন, কোন ধরনের অভিযোগ অনুযোগের সুযোগ দিতেন না। শহীদ মরহুম মুসি ছিলেন, অনুভাবে তবলিগেরও শখ ছিল, অনেককে বয়াত করানোর সুযোগ পেয়েছেন তিনি। 2009 সনে তার শাহাদাতের পর হাসপাতালে এবং পরে জানা যায় তার বন্ধুর থেকে অফিস থেকে অনেক মানুষ জানা যায় যোগদান করেন এবং সবাই মরুমের উন্নত শিষ্টাচার এবং উন্নত গুণাগুণের বর্ণনা দেন। তার চাচি তার শাহাদাতের পর কেঁদে কেঁদে বলেন, শহীদ মরহুম অত্যন্ত সহৃদয়বান এবং সহানুভূতিশীল ছিলেন। কাজের সময় যদি কখনো রাগান্বিত হতেন তিনি আমাদেরকে বুঝাতেন। তার উপস্থিত কর্মকর্তারা বলছেন, জহুর আহমদ কায়ানি আমাদের একজন একজন বীর সিপাহী ছিলেন, তিনি সবাইকে মোহগ্রস্ত করে ফেলতেন তার ব্যবহার দ্বারা। আমরা আজ একজন ভালো সঙ্গী হারালাম। তার শ্বশুর বশির কায়ানি সাহেব বলেন, শহীদ মরহুম পরিবারে সবার খেয়াল রাখতেন, আর্থিক দিক থেকে আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন। তিনি পুরো পরিবারে যখনই কারো কোনো প্রয়োজন দেখা দিত তিনি তাকে সাহায্য করতেন। খানদানের বাইরেও অভাবীরা কখনো তার দরজা থেকে ফিরে যেত না খালি হাতে। সন্তানদের সাথেও সহানুভূতিশীল ব্যবহার ছিল, সন্তানদের প্রতি খেয়াল রাখতেন, তাদের শিক্ষা দীক্ষার প্রতি গভীর পর্যবেক্ষণ করতেন, গভীর দৃষ্টি দিতেন। তার স্ত্রী বলেন, আল্লাহ তাকে এত ভালো হৃদয়ের অধিকারী করেছিলেন যে সম্ভবত শাহাদতের জন্যই আল্লাহ তাকে এত ভালো হৃদয়ের অধিকারী করেছিলেন। সন্তানদেরকে কখনো রাগ করতেন না। শাহাদতের পূর্বে তিনি বলেন, আমার জুতো সাফ করতে আমি যাই, তারপর হাসি মুখে নিচে যান। যখন ঘর থেকে বাইরে আসেন তখন তিনি আমাকে এবং সন্তানদের দিকে হাসি অবস্থায়, সেই আহত অবস্থায় আমাদেরকে দেখেন, এবং এভাবে তিনি তার নিজের প্রাণ নিজের প্রিয় প্রভুর দরবারে উপস্থাপন করেন। সন্তানদেরকে কখনোই কিছু বলতেন না, কিন্তু আমার খুতবা যখন এখান থেকে যেত MTA-তে, তখন সন্তানদেরকে বলতো খুতবা শুনো, যদি খুতবা না শুনতো তাহলে তিনি অসন্তুষ্ট হতেন। যথেষ্ট এ ব্যাপারে পাবন্দী ছিল, মেয়েদের সাথে গভীর ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল। তার শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী তাহেরা জহুর কায়ানি, এছাড়া তিনজন ছেলে এবং চারজন ছেলে, ইরান কায়ানি, কামরান কায়ানি 14 বছর, সরফরাজ 3 বছর, নূর সবা মেয়ে 16 বছর, নুরুল আয়ন 14 বছর, আতিয়াতুল মুজিব 7 বছর, আর ছোট মেয়ে 5 বছর। আল্লাহ তালা মরুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তানদেরকে স্বীয় নিরাপত্তার চাদরে আবৃত রাখুন এবং তাদেরকে এই শোক সহ্য করার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر